বাঁচলো, দেখলেন যে মরে নাই। তখন তাহার মস্তক নিজে কোলেতে নিয়ে বললেন যে সে আমি একটু সামান্য পরিহাস করলাম আর তোমার এই দুর্দশা, আমি যদি জানতাম তাহলে এইরকম পরিহাস করলাম করতাম না। বাড়িতে দুটি বাসন থাকলে খটর পটর হয় আর সবসময় ঘে ভালো লাগে নাকি। আমি মনে করেছিলাম যে তুমি গোপীগণের মতো, গোপীগণের সঙ্গে কত কি হতো, আমি একটু কিছু করতাম তা বলতে যেতে আমার কুঞ্জেতে আসবো না, ওরাই আমাকে ছাড়াইতো। আর তোমাকে একটা বললাম সামান্য কথা, তাতে তুমি সত্য মনে করে নিয়ে কথা দু চারটি কত কথা, মুখটা বক্র করে ভৌমাটা বক্র করে দিয়ে আর তুমি শোনাবে, তো সেইটি আমি মনে করেছিলাম যে তুমি করবে, তা না করে দিয়ে তুমি এরকম হয়ে গেলে তুমি মরে গেলে। আমি মাত্র পরিহাস করেছি, তুমি উঠে উঠো মুখেতে তার কানেতে বসে। কিছুক্ষণ পরে যখন ভিতরে গেল তাহার শব্দ কৃষ্ণের, তখন ধীরে 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 উঠলেন। আর ওই যে কৃষ্ণ বলেছিলেন যে আমি নির্গুণ, আমি রাজা নই, রাজকুমার নই, আমাকে দরিদ্রী মাত্রেই করে আর তোমাকে সকলেই চায়, এই সবগুলি বিষয়গুলিকে বলে আর তাহার স্তুতি করে বললেন যে সেই গোপীগণ যার সঙ্গে আপনার সঙ্গে এইরকম হয় পরিহাস করত আর আপনি তাহাদেরকে হাজার বার মানাইতেন, সেই গোপীগণের পদধূলি আমি গ্রহণ করবার কখন যোগ্য হব, আমার মস্তকে এতে ধারণ করে সবসময় তাহাদেরকে স্তুতি করবেন। এই অভিজ্ঞ অর্থেসু, এটা তো দ্বারকা, এইরকমের সত্যভামা সত্যভামা রূপিণী প্রভৃতি সমস্ত আমি বসে আছেন একসঙ্গে, নারদ ঋষি সেখানে উপস্থিত পারিজাত পুষ্প নিয়ে। তিনি বললেন যে প্রভু আজ্ঞা হোক, এই পুষ্পটা আপনাকে আমি দিচ্ছি পারিজাত, যাকে দিবেন সে অখণ্ড পতিব্রতাধারী হবে, পরম সৌভাগ্যবতী হবে, কোনদিন বৃদ্ধ হবে না, কোনদিন চুল পাকবে না, কোনদিন দাঁত পড়বে না, দৃষ্টি শক্তিহীন, আর যে রকম রূপ এখন বর্তমানে আছে সেই রকম কিশোরীকে কিশোরী থেকে যাবে, আর পতি পরম প্রিয়া হবে আমার সামনে প্রভু তাকে এই 16,108 বসে এর মধ্যে কেউ কে একটা দিয়ে দেবে। এই মহাবিপদ নিয়ে আসলো, এখন যাকে দিব এখন তো সকলই তাদের মন খারাপ করবে, এখন কাকে দি কাকে দি না। আচ্ছা এই যে নারদ পারিজাত পুষ্প নিয়ে আসলো কার প্রেরণাতে?
কৃষ্ণের প্রেরণাতে।
ওই কৃষ্ণ রসজ্ঞ তো অভিজ্ঞ অর্থে প্রেরণা দিয়া নারদকে ডেকে নিয়ে এসেছে। এখন সকলেই মনে করছে, কৃষ্ণ বলে যে আমি শপথ করে বলছি তোমার নতুন আর প্রিয়া নাই হে সত্যভাম, হে
রুক্মিণী জামবন্তী,
জামবন্তী কে বলছেন,
মিত্রবৃন্দা
ওদেরকে আমি উপরে থেকে ভালোবাসি, আমি কেউ তো বলি না। ওই রকম হাতে 16,108 মহিষী প্রতিগণকে এইরকম বলেন, আমি সত্যি সত্যি মহি বলছি, দিব্যি করে বলছি, তুমি আমার সব থেকে সর্বাধিকার প্রাণ প্রিয়া। এখন সকলেই বলছি আজকে এই পুষ্প আমাকে দিবে। আর কৃষ্ণ নিচে হে মাথা করেছে, আবার যে প্রভু তাড়াতাড়ি করুন আমাকে যেতে হবে অন্যত্র। তখন কৃষ্ণ কত রকমের কি চিন্তা উদ্ভাবনা করে দিয়ে আর রুক্মিণীকে দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে সত্যভামা কাপড় টাপড় মানে ছেড়ে ফেলবে, পৃথিবীর পর পায়ে একবার খুব জোরে ফেলবে, আর কানতে চোখ লাল হয়ে গেছে, মুখ মলিন হয়ে গেছে, হায় হায় এই সভার মধ্যে আমাকে বেইজ্জত করলো, অপমানিত করলো, মুখে বলে এ করে পরবর্তীকালে দেখলেন যে সে মামলা তো গোলমাল হয়ে গেল, অভিজ্ঞ তো অর্থে তো অভিজ্ঞ, আবার ওকে কিরকম মানাইতে হয় যে পায়ে হাত দেন ফসকে ফেলে দেন। কৃষ্ণ তার কোপ গৃহেতে গেল, পায়ের দিকে হাত দিতে যাচ্ছেন কি গায়ে মহা ঝুঠা মক্কার অন্তর্কালো বাহির কালো কত রকমের বলছে। আমাকে বুঝতে পারলে না কৃষ্ণ বলছেন, আরে একটি ফুল দিচ্ছে তোমাকে গাছটাই নিয়ে আসবো তোমার গৃহেতে। মহা মিথ্যাবাদী বিশ্বাস করি, একটি ফুল যে দিতে পার না গাছটা নিয়ে তুমি আর মান করো না, জোর করে উঠিয়ে দিয়ে গরু তো বসিয়ে দিয়ে চলে গেলেন আর গাছটাকে তুলে উপরে নিয়েছে। এইরকম অর্থে অভিজ্ঞ এইটা তো হচ্ছে ব্রজে আর বৃন্দাবনের আর বেশি বলা দরকার নেই। অর্থে অভিজ্ঞ কত রকমের অর্থে বলছেন, বাসন্তী রাত একটা আছে তো, একটা হচ্ছে শারদীয় রাত একটা হচ্ছে বাসন্তী রাত। শারদীয় রাত অপেক্ষা বাসন্তী রাতের উপকর্ষ বেশি, হ্যাঁ ওইগুলি আছে কিন্তু সব থেকে বেশি আছে বাসন্তী রাতের। শ্রীমতী রাধিকা মান করে দিয়ে চলে গেছে, কৃষ্ণ আর সঙ্গে সঙ্গে যা তাকে ছেড়ে দিল একলা কুঞ্জেতে প্রবেশ করেন কিন্তু থাকতে পারেন না, অনেক চেষ্টা করছেন। স্মরতি মনো মম,
স্মরতি মনোমে কৃত পরিহাসম,
কৃত পরিহাস স্মরতি মনোমে পরিহাসম কে বলছে? শ্রীমতী রাধিকা বলছে, ও ছিঁড়ে দিতে চলে আসলাম রাস্তা আর কৃষ্ণ আমাকে মনে চেয়েছে তাহাকেও আমি সরিয়ে দিলাম এখান থেকে ভাগিয়ে দিলাম, কিন্তু মন তো তাকে তো ছাড়তে পারছে না। স্মরতি মনোমে কৃত পরিহাস, আমার সঙ্গে যে কত রকমের পরিহাস করেছে ওইটাকে আমি এখন বর্তমানে স্মরণ করছি কি কত রকম পরিহাস করছি। এইগুলি বর্ণন করলে বহু নিশ্চিত হয়ে যাবে আমাদের বিষয় থেকে অনেক দূরে চলে যাবে। তারপরে কৃষ্ণ সেখানে পাঠাচ্ছে সখীগণকে, কেউ কে বৃন্দা প্রভৃতিকে, যাও ওকে মানিয়ে নিয়ে নিয়ে এসো, আমার তো আমার কথাকে তো মানবে না, বলবে যে সে যে সে যা চায় আর আমি কখনো অপরাধ করবো না, আমি এর জন্য বহু নিজেকে জ্ঞান করছি সে তাহার জন্য অপরাধী
অনুতপ্ত জ্ঞান।
অতএব যাও তুমি বলো যে সে মান ভঙ্গ করে দিয়ে আমার নিকটে আমি তাহার নিকটে যাব যদি মান ভঙ্গ হয়ে গেল। সখী গেল বৃন্দা অনেক করে বুঝাইল তিনি মানলেন, তখন যে কৃষ্ণ কাছে আবার বলল যে সে তো মানলো না সে আসছেন, তখন কৃষ্ণ কি করে সুবলকে সখাকে দিয়ে আর ভঙ্গি করে দিয়ে স্ত্রী সে যে আর ওখানে গিয়েছে, গিয়ে বলছেন কি দেখো কৃষ্ণ মতন আর জগতেতে ভালো লোক নাই, তিনি সবসময় তোমাকে স্মরণ করে, তোমার ছাড়া আর কাউকে জানেই না, আর তুমি তাহার মতন লোককে তুমি প্রত্যাগ করেছো, হ্যাঁ হ্যাঁ এইটা তো ভারী, তুমি তো খুব গুণবতী শীলবতী, তোমার তো এরকমই করা উচিত না। আর কৃষ্ণের গুণ এমন বর্ণন করতে লাগলেন আর ওই শুনে শ্রীমতী রাধিকার ভালো লাগছে, মনটা প্রসন্ন হয়ে গেছে। আর যখন রাধিকার গুণ বর্ণন করতে লাগলেন তখন যা বাকি চাই ছিল সবগুলি বেঁচে গেল যত ভিতরেতে ছিল মানটা। এখন বলি কখন কৃষ্ণের সঙ্গে মিলিত হব, কখন কৃষ্ণের সঙ্গে মিলিত হব, তখন কৃষ্ণ বলছেন যে সে যা হোক তুমি ওনাকে ক্ষমা করে দাও। কিছুক্ষণের পরে যখনই ক্ষমা করতে তাহার অঙ্গ ধারণ করেছেন হাতটা, তখন দেখলেন আরে সেই তো সেই সেই ব্যক্তি, তখন ওই কৃষ্ণ বলছে যে তুমি তবে এখন জেনে ফেললে এখন তুমি আমাকে ক্ষমা করো। ওই সময়তে মম গরলখণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লম উদারম, তোমার প্রতি যে আমার ভাব, ওইতে যে এখন যে পীড়া, সেই হচ্ছে এখন বিষ। স্মর গরম, স্মর তাই হচ্ছে গরম। তাকে খণ্ডন দমন করবার জন্য, শান্ত করবার জন্য তোমার পাদ পদ্ম আমার মস্তকেতে ভূষণ অলংকার মতন করে দেন। রাজকারণী তো প্রসন্ন হয়ে গেলেন, বললেন যে দেখ একটি কাজ, তুমি আমার নূপুর যে ছিঁড়ে গিয়েছে এটা গুলি একটু ঠিক করে নিয়ে এখানে বেঁধে দাও তো, আর আলতা ইত্যাদি যে আছে সবগুলি পরিয়ে দাও তো ভালো করে। এটাকে বলে স্বাধীন ভর্তৃকা, অভিজ্ঞ স্বরা অভিজ্ঞ অর্থে সু অভিজ্ঞ, মান ভঙ্গ করে দিয়ে তাহাকে প্রসন্ন করে দিলেন। এইগুলি হচ্ছে অর্থে সু
অভিজ্ঞ।
বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এইগুলি বিস্তৃত রূপে বর্ণন করেছেন, আমি সংক্ষেপেতে দু একটি উদাহরণ দ্বারা বুঝাইলাম। অর্থে সু অভিজ্ঞ, এই সব যে রস নিষ্পত্তি ভক্তগণকে ওই রকম হতে আদর ইত্যাদি করা, এই সমস্ত রস বিষয়েতে অভিজ্ঞ, কৃষ্ণ ছাড়া আর এ বিষয়েতে অভিজ্ঞ। তিনি বর্ণ করেছেন ভরত ঋষি ইত্যাদি রসের অভিজ্ঞ হলেও প্রাকৃতিক ভাবে জগতের যে কাম সেটি রস নয়, নায়ক নায়িকা ও হাড় চাম রক্ত মাংসের এটা নির্মিত। কাব্যেতে যে রস ইত্যাদি বর্ণন করা হয়েছে, কাব্য কৌস্তুক নাকি কাব্য অলঙ্কার ইত্যাদি, ও সময় জড় রসের সম্বন্ধে অপ্রাকৃত রস সম্বন্ধে বলা হয় নাই, তার মধ্যে মাত্র নটি রস নিয়েছে, আর আমাদের আছে বারোটি রস। এইসবগুলি তারা তারা মধুর রসকে ধরেই নাই হয়তো, কি অন্য কোন কোনকে ধরে নাই। অতএব কৃষ্ণ ছাড়া এ বিষয়েতে কেউ অভিজ্ঞ নয়, অর্থে সু অভিজ্ঞ। স্বরাট, স্বরাট মানে এখানে ওই যে পূর্বে বললাম গোকুল মথুরা এন্ড দ্বারকা, বিশেষ করে গোপ গোপী, আর গোপ গোপী মধ্যেও সখা ইত্যাদি মধ্যেও সবচেয়ে বেশি কার মধ্যে বিরাজি, প্রথমে তো সক্ষরসেতে বিরাজি। কিরকম হতে ভান্ডির বনেতে বন্য ভোজন ইত্যাদি সময়েতে এগুলি তত্রাতি সুশুভে গোপী মণ্ডলে, এটা শ্রীমদ্ভাগবতে রাজ পঞ্চাধ্যায়ী, তত্রাতি সুশুভে অত্যন্ত সুশোভিত হয়েছে, বিরাজমান হয়েছে কোথায়, গোপীগণের মণ্ডলেতে। কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেছে, গোপীরা খোঁজে কোথাও পেল না, খোঁজতে 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 দেখলো যে সে কৃষ্ণকে খুঁজতে খুঁজতে কৃষ্ণ অন্ধকারের মধ্যে বনের মধ্যে চলে যাচ্ছে, কৃষ্ণের কষ্ট হচ্ছে। এই জন্য তারা পূর্ব যেখানে রাস হয়েছিল ওইখানে ফিরে গেল, আর জয়তিতে ধিকম জন্মনা ব্রজ তব কথা অমৃতম সত্যজীবনম গভীরীড়িতম কলমশাপহম স্মরণ মঙ্গলম শ্রীমদ আততম ভুবি গৃণন্তিতে ইত্যাদি শ্লোক ক্রন্দন করতে 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 যখন গান করতে লাগলো, শরীরে সুদবুদ আর থাকলো না, সেই সময় কৃষ্ণ সেইখানে সে আবির্ভূত। অস্ময়মান মুখাম্বুজ মনমথ মনমথ, এই রূপেতে রাসস্থলীতে এই গোপীগণের সামনেতে সুশুভে, সুশুভে মানে তখন কৃষ্ণ পূর্বৎ মনমথ মনমথ না মনমথ মাত্র ছিলেন, কিন্তু গোকুল গোপীগণের সভাতে যখন উপস্থিত হলেন তখন তিনি কি হলেন, মনমত মনমত হলেন। কৃষ্ণের নিকটেতে যদি তাহার পরিকর জগন্নাথ থাকে তা নির্বিশেষ ব্রহ্ম, হনুমান থাকলে তিনি রাম, নার প্রভৃতি থাকলে তিনি বৈকুণ্ঠাধিপতি
নারায়ণ,
উদ্ধব প্রভৃতি উদ্ধব সাত্ত্বিকী, আর সত্যভামা রুক্মিণী প্রভৃতি থাকলে সেখানে দ্বারকাধীশ, আর ব্রজবাসী যেখানে আছে যেখানে নন্দ বাবা ইত্যাদি সেখানে ব্রজেন্দ্র নন্দন। কিন্তু অন্তিম সীমাবধি রসে ভজনন্দন শ্যাম সুন্দর রাধাকান্ত, এটা কার কাছে? এইখানে মনমত মনমথ রস বৈশাহের সর্বোচ্চ সীমা, এই জন্য ওই গোপীগণেতে বিরাজিত হলেন। আর সেইখানেতে ওরা প্রশ্ন করেছিল, কোন কোন গোপী কৃষ্ণের পাদ পদ্ম হাতে নিয়েছে, কোন কোন হাতটাকে নিজে কোলে নিয়েছে, কেউ কেউ দূর থেকে দেখছে কৃষ্ণকে, যারা তার পাদ পদ্ম হাতে নিয়েছে তাদের খুব পুলকিত হচ্ছে আনন্দী, এরা হচ্ছে চন্দ্রাবলি প্রভৃতি শ্যামলা প্রভৃতি, তার হাত নে হাত নিয়েছে, আর দূর থেকে কটাক্ষ দ্বারা তাহার দিকে যে দেখছে ওরা কে? রাধিকা এবং তাহার গঙ্গ। ওরা জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি খুব দয়ালু দাতা, আপনার মতন গুণী জগতে না, আমাদের প্রশ্ন, ভালো যে বাসে তাকে ভালোবাসায় কিন্তু, আর কেউ ভালোবাসলে নাও তাহাকে ভালোবাসে, আর কেউ ভালোবাসুক আর নাই বাসুক তাকে ভালোবাসে না, হে প্রভু আপনি এই তিনটার মধ্যে কোনটি? তখন কৃষ্ণ বললেন যে আমি এটার মধ্যে কোনোটা নেই। গোপীরা চাচ্ছিল যে সে তিনটার মধ্যে কোনো এক মধ্যে ফেলে দিয়ে কৃষ্ণ নিজের অপরাধটা স্বীকার করে, তিনি বললেন যে আমি কোনোটা মধ্যে, যে ভালোবাসে তাকে কেউ ভালোবাসে এটি আর বনিয়াগিরি, আর যে ভালোবাসলেও না ভালোবাসে সে মাতা পিতা এবং গুরু, শিষ্য অথবা পুত্র কন্যা যদি পিতাকে ভালো না বাসে তাহলে পিতা এবং গুরু যত নিম্নে শিষ্য হোক শুধু এইটা বলে যে আমি তোমার এইটা বলে দিলে তাহার বুক একেবারে শীতল হয়ে যায়, কত দোষ থাকে যদি শুধু বলি প্রভু আমি আপনার, সাত খুন তাহার মাফ হয়ে যায়, এমন দয়ালু দাতা গুরু অথবা মাতা পিতা, অতএব সেটি শিষ্য অথবা গুরু তার শিষ্য অথবা পুত্র তার সেবা করুক আর নাই করুক, প্রীতি করুক না করুক তাহার একটা স্মৃতি আছে, এই জন্য এইটা হচ্ছে কি এইটা যথার্থের মধ্যে ধর্ম আছে আর প্রীতির ভাবও আছে কিছু কিছু, কিন্তু আমি সেটার মধ্যে নেই। তারপরে যারা প্রীতি করুক আর নাই করুক আমি কেউকে প্রীতি কেউ করে না, কে? আত্মকাম আর
আত্মারাম,
আত্মারাম
গুরুদ্রোহী,
গুরুদ্রোহী
অকৃতজ্ঞ,
অকৃতজ্ঞ এই চারজন আছে। গুরুদ্রোহী যারা, গুরুদ্রোহী মানে পিতৃদ্রোহী গুরুদ্রোহী সব, গুরু তাহার প্রত্যেক উপকার করছে কিন্তু সেটি মানে না, তার প্রতি বিদ্রোহ আচরণ করে। আর একটি অকৃতজ্ঞ, কৃতজ্ঞ যারা না, যত তাহাদেরকে যা কিছু করো না কেন, একটা বিছা হাতেতে নিয়ে এল, জলেতে মরে যাচ্ছে বন্যাতে হাতেতে তুলে এল, ওটা কি করবে? অকৃতজ্ঞ, ওই বন্যা জলে থেকে তাকে বাঁচিয়ে নিলে কিন্তু মারবে ওটা, তার স্বভাব তো এইরকম। হয়ে কতগুলি লোক আছে উপকার করা হোক নাই করা হোক সে মানবে না কিছুতেই, এইগুলি হচ্ছে অকৃতজ্ঞ গুরুদ্রোহী অকৃতজ্ঞ। তারপরে আত্মারাম, আত্মাতে যিনি রমণ করছেন, বাইরে কোথায় কি হচ্ছে, সুখদেব প্রভৃতি সনৎকুন্দম সনৎ কুমার প্রভৃতি, ওরা আত্মাতে কে কি করছে সকলকে দেখছেন, সকলই ভগবত ভজন করছে, ভগবানের সেবা অনুকূল ব্যতিরেক ভাবে থেকে করছে। আর আত্মকাম, যাহাদের কোন কামনাই নাই, এরকম ব্যক্তিগণকে কেউ ভালোবাসুক আর নাই বাসুক, এই হরিদাস ঠাকুর হরি নাম করছেন পরম রূপসী কিশোরী একটা বেশ্যা তার নিকট এসে গেল, তার কোন দরকার আছে? আমরা থাকলে ওই রকম রূপসী যদি দেখি কিশোরী আসুন 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 এই নিয়ে আস রসগোল্লা পন্তুয়া সব, আপনি এইখানে থাকুন আর যাবেন না, রেখেনি না ব্যাস একটু কথা বললো তো গদগদ হয়ে গেলাম দুর্বৃত্ত, ওদের কোনো ওই যে ই ছিলেন হরিদাস ঠাকুর, আত্মকাম আত্মারাম ভগবানের ভজন, তার থেকে উপরে ভগবত ভক্ত, ভগবানের রূপ গুণ লীলা চিন্তন করছেন, তার মধ্যে ফুরসত নাই এ দেহ। কিন্তু তাকাইলেন কেন? নামের প্রভাব কি জগৎ জানুক, বসে থাকে কোন প্রয়োজন আছে? আমি কত কোটি হরিনামের যজ্ঞ করছি, আজকে বাবা এখনই পূর্ণ হয়ে যাবে,
কত কোটি নামের যজ্ঞ
এখনই পূর্ণ হয়ে যাবে, তুমি দাঁড়াও তোমার ইচ্ছা পূর্ণ করবো, এরকম বলে তাকে একেবারে বেশ থেকে কত কিরকম হয়ে এইরকম হয়। আত্মকাম আত্মারাম যদি হয় তো কেউ ভালো বাসলো আর না বাসলো তার কোনো চিন্তাই নেই, ভূক্ষেপ নাই। কৃষ্ণ বলে এই চারটার মধ্যে আমি একটাও নই, তোমাদের প্রীতি বাড়াইবার জন্য আমি মাঝে মাঝে লুকিয়ে গিয়েছিলাম, কিন্তু সবসময় তোমার পিছনে পিছনে ছিলাম, তোমাদের চরণ ধুলি আমার মস্তকে যাতে লাগুকে এই জন্য। আর তোমাদের এই বিরহ অবস্থাতে যে কি ভাব উগার হয় সেইটি বুঝবার জন্য আমি এটা, এই জন্য হলো এটা কি স্বরাটিকা। ওই রকম পরিকরগণের মধ্যে কত রকমের লীলা বিলাস করে, তাদের মধ্যে বিরাজমান সবকৃষ্ণ হয়ে যায়, এই জন্য হল স্বরাট। তেনে ব্রহ্ম হৃদয় যে আদ কবে
মুদ্ধন্তি,
পূর্বে বলেছিলাম আদ কবে মানে ব্রহ্মা, আর এখানে তেনে ব্রহ্ম, ব্রহ্ম মানে কি ওই রস ব্রহ্ম, ওই যে আদ্য রস মানে মধুর রস, ওইটাকে আদ কবে আতাত সুখদেবের ভিতরেতে ওইটাকে আমি প্রেরণা করে দিয়ে যাতে রাস ইত্যাদি বর্ণন করতে পারেন, এইরকম হও তিনি ওই আদ জরসটাকে বিস্তার করবার জন্য তার হৃদয়তে প্রেরণা দিয়ে। ব্রহ্ম মানে কেনে আদ্য ব্রহ্মরস, আর আদ কবে সুখদেব স্থান, তার মধ্যে বিস্তার কেন না যদি করি তাহলে তো রাস পঞ্চাধ্যায় ইত্যাদি ভ্রমর গীত গোপী গীত এই সমস্তগুলি তো বর্ণন করতে পারবে না, শু এই জন্য তাহার সেনে এই সবগুলিকে মহিয়ান্তে যত সুরয়া পূর্বমিছে যে দেবতাদের ইত্যাদি মোহিত হয়ে যাচ্ছে মুক্তপুর, এখানে মহিয়ান্ত সুরা মানে প্রেমী রসিক ভক্তগণ যে দিশে অর্থাৎ মধুর রসের কথা শুনে রাসপঞ্চায়েত ধ্যায় শুনে ইত্যাদি মুক্ত হয়ে যায়, মোহিত মানে এখানে আনন্দেতে প্রেম মুক্ত হয়ে যায়। তেনে ব্রহ্ম হৃদয় আদ কবে মহিয়ান্ত যত সুরে, সুরে মানে এখানে মধুর রসের যারা পরিকর এই সমস্ত শ্রবণ করে প্রেম মুচ্ছা ইত্যাদি মোহিত হয়ে যায়। সেই যে বার নিদান যত্র বিনিময় অতিসর্গ অমৃষা, সেই যে বার নিদান কৃষ্ণ একটি বাঁশি বাজাচ্ছে গোকুলেতে বৃন্দাবনেতে, তখন কি হয়ে যাচ্ছে তেজ বারি মৃদাং নিজে নিজে ধর্ম পরিবর্তন করে দিচ্ছে, কিরকম হবে রাসপঞ্চাধ্যায়ীতে একটা শ্লোক আছে, কা স্ত্রিয়ং কল্পদায়ত বেনুগীত সম্মোহিতা যে চরিতা ন চলে ত্রৈলোক্যম ত্রৈলোক্য সৌভবম ইদং চ নিরীক্ষ রূপম যত গো দ্রুম দ্বিজা
পুলকান্ড
ধর্ম পরিবর্তন হচ্ছে, গাছ চেতন হয়ে যাচ্ছে কিরকম দাড়িটা ঢুকিয়ে দিচ্ছে, ফল পুষ্প ইত্যাদি লিখে কৃষ্ণপাদ পদ্মে তর্পণ করে যমুনা নদী হচ্ছেন ধারা প্রবাহ চলে যান, এখন তাহার ওই বংশী শুনে রুদ্ধ হয়ে গেল ধারা, তখন আর ধারা চলছে না, উপর থেকে আসছে কিন্তু নিচে থেকে যাচ্ছে না, এখন ওখানে ভ্রমর হয়ে গেল। পদ্ম পুষ্প নিয়ে কৃষ্ণচরণেতে উপহার জন্মানো দিচ্ছেন, এরকম চলের ধর্ম অচলে আর অচরের ধর্ম চলে, গরুগুলি চলে বংশী গীত আর কৃষ্ণের এই রূপ দর্শন করে ধর্ম বিপরীত হয়ে গেল, গরুগুলি চুপচাপ দাঁড়িয়ে গেল, খড় যে চর ছিল মুখেতে খড় থেকে ভিতরে যাচ্ছে না বাইরে যাচ্ছে না, বাছুরগুলি স্তন পান করছিল তার স্তনের মধ্যে আছে, দুটা গলা মধ্যে আছে, ভিতরে যাচ্ছে না বাইরে যাচ্ছে না, চুপচাপ নিঃশব্দ। গাছেতে যত পশু পক্ষী আছে মনমুনি চুপচাপ এরকম হতে দেখছে, পাথরগুলি পিঘলে গেল নদীকে যে জল ছিল সেটা তো জমে গেল, আর যে পাথর ছিল সেটি
গলে
গ্রবিত হয়ে গলে হয়ে চলে গেল। যত্র বিনিময় ওই কৃষ্ণের রূপ আর বাঁশি ভ্রমণ করে দিয়ে এই সবগুলি দ্রবিত হয়ে যাচ্ছে। চরের লক্ষণ অচরে, জড়ের লক্ষণ চেতনে, চেতনের লক্ষণ
জড়ে।
তেজ বার মেদাম যত্র বিনিময় ত্রিসর্গ অমৃষা, মৃষা মানে মিথ্যা। এখানে যে গোকুল দ্বারকা মথুরা যে কৃষ্ণের যে লীলা ত্রিস্বর্গ, ওখানে বলেছিলাম কি ত্রিস্বর্গ
দ্বারকা মথুরা গোকুল
পূর্বে ত্রিস্বর্গ শিব জগৎ জীব জগৎ মায়া জগৎ। এখানে ত্রিস্বর্গ মানে গোকুল ব্রজ মথুরা এন্দ্র অমৃষা নিত্য সত্য, অমৃষা মানে মৃষা মানে মিথ্যা। আর এখানে কোনটা মিথ্যা নয়, এখানে মায়ার কোন ধর্ম নাই, নিরস্ত কুহকম কোন মায়ার এখানে নাই, কৃষ্ণের লীলা ইত্যাদি নিরস্ত কুহকম। সেই এই যে তিনটি যে ধাম, এই ধাম নাতে সবসময় আমি বিরাজমান হয়ে নিজের পরিকর সঙ্গে যে লীলা বিলাস করি সত্যম, সেটি ত্রিকাল সত্য পরম সত্য, পরমম পরম বিশেষণ লাগিয়ে দেয় সত্যে পরম সত্যম, ওইকে ধ্যান করি। কাকে? ওই কৃষ্ণ যে এই লীলা বিলাস বৃন্দাবনে করছেন, ওই কৃষ্ণকে আমি নিত্যকাল ধ্যান করি। এই যে ধ্যান করি, গায়ত্রীর মধ্যে যে আছে
ধীমহি
ধীমহি, ওই ধীমহিকে এখানে লাগিয়ে দেয়। অতএব এই শ্লোক গায়ত্রীর ভাষ্য, ওখানে ধীমহি এখানে তো ধীমহি, এটা কৃষ্ণ পরক মাত্র হোক, কিন্তু শ্রীমতী রাধিকা না থাকলে রস উৎপন্ন হবে না। অতএব যুগলে যে এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে বলবেন আমরা আগামী কল্য ওই সময় বিচার করব, আজকে শুধু কৃষ্ণ পরক হোক, আর কালকে আমরা রাধাকৃষ্ণের যুগল ওদের প্রীতি যে আচর ও সম্বন্ধে কাজ হবে বাঞ্ছা। শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধ প্রথম জন্মাদস্য ইয়ত, আমরা দু তিন দিন ধরে সংক্ষেপে সাধারণ আক্ষরিক অর্থ, তারপরে অন্যান্য ভাগ টিকাকারগণের অর্থ, তারপরে বৈষ্ণব তুষ্ণী হইতে জীবস্বামী কৃত অর্থ, সনাতন গোস্বামী, আমরা সংক্ষেপে কিছু কিছু বিষয়ে আলোচনা করি। অবধি আমরা এই শ্লোকে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কৃত টিকা, কিছু আমরা অনুশীলন করব। যদিও আমরা এই তো বিশেষ অধিকারী নাই, বিশেষ করে আমিও অধিকারী নাই, তবে শাস্ত্রের একটি বিচার দেখা পরস্পর মনে হয় যে বিরোধী। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে যারা হরিনাম শ্রমণ কীর্তন স্মরণ বন্দন ইত্যাদি করেন কিন্তু অনর্থ দূর করবার চেষ্টা করেন না, তাদের ভক্তি কিছু কালের মধ্যেই যদি হয়েও থাকে কিছু, ওই বীজটা শ্রদ্ধাটাও হয়ে থাকে, তাহলে ওই শ্রদ্ধাটা শুকিয়ে যাবে। এই জন্য সাধক ভজন করতে গিয়ে উপদেশ সামৃতে যে সমস্ত শিক্ষা, প্রথমে
ছয়টি দেব দমন আর ছয়টি প্রতিকূল বর্জন, তার মধ্যে ছয়টি হচ্ছে সঙ্গ, প্রথম যে বাচ্যবেগম মানে শাস্ত্রোধ বেগম জিহ্বা উপস্থ বেগম, এই ছয়টি বেগ দূর করতে ভজন করতে আসলে এই লুলো যে জিহ্বা যদি কন্ট্রোলে না থাকে তো মহা অনর্থ হয়ে যায়। আরে এই দিকা যেরকম হচ্ছে সাধারণ দ্রৌপদী মতন লোক দেখাচ্ছে, দ্রৌপদী মতন লোক তার প্রতি সেবা করে, কৃষ্ণের কিরকম হচ্ছে সেবা করে, আর সাধারণ একটি কথা বলে দিয়ে ফেললেন অন্ধের পুত্র অন্ধেই হয়। তারপরে বিরাট মহাযুদ্ধে এইকে কেন্দ্র করে দিয়ে লিখিত, অতএব আমারও সাধারণ যদি জীবাকরণ করলেতে না থাকে মহান আর তো সব আছে কিন্তু এই জীবাটা আসবে, এই জন্য বাক ও বেদ আগে বলবে এটাকে সংযম আমাদের। একবার আমাদের মুনি মহারাজ কোনো কথা মুনি মহারাজকে বলতে গিয়েছেন, কারণ যুদ্ধে কিছু কথা ছিল, উনি বলছেন যে হজম করতে শিখো, আমাদের শিখিয়ে হজম করতে একটু শিখো, হজম করতে যদি কারোর দোষ থাকে তাকে ঢাকবার চেষ্টা করতে হবে, এরকম হতে খুলে দেওয়ার নেতা হরিভজন হলে ওই দোষ দেখতে 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 ওই দোষগুলি আমাদের মাথাতে প্রবেশ করে দিয়ে আমাদেরকে সর্বনাশ করে দিয়ে প্রভাব কর্মী না প্রশংসিত কর্মী গণে এই ধ্বনি বিষয়ী সবগুলি এই কর্মী গণে প্রশংসাও করতে হবে না গর্বভাবও করতে হবে না, দুটাই তাহার জন্য হচ্ছে মাইক বস্তু। এই জন্য এদের থেকে সব ছেড়ে দিয়ে ভগবত ভক্তগণের প্রশংসা নিন্দা তো দেখবেই, এই জন্য এইসবগুলি কন্ট্রোল করা এই প্রথমে ছয়টি, আর দ্বিতীয় হচ্ছে প্রত্যাহার প্রয়াস প্রজল্প নিমাগ্রহ জনসংঘ লৌলঞ্চ ষড়ির ভক্তি বিনষ্ট, এই ছটাকেও সাধকগণ তারপরে উৎসাহ নিশ্চয় ধরিয়া সত্তর প্রবর্তনা, এই ছয়টি ভক্তির যে অঙ্গ আছে উৎসাহপূর্বক থাকে নিশ্চয় নিশ্চিত কৃষ্ণকে পাবে, ধরিয়া এক দুই জন্মে সে পাওয়া যায় তাহলে মনে করবে যে সহজ, বিশেষ করে আমরা যে জন্মে এসেছি মহাপ্রভু যে জন্য দেওয়ার জন্য এসেছিলেন উন্নত উজ্জ্বল রসাম কৃষ্ণ কালকে ওরা সব এসেছিল জিজ্ঞাসা করছিল এই বিষয়ে কালকে ওরা প্রশ্ন করছিল এই বিষয়ে, ধৈর্য যদি থাকে উৎসাহ নিশ্চয় আস নিশ্চয় যদি থাকে যে আমি পাব তাহলে ধৈর্য রাজনীতি দরকার, আর উৎসাহ উৎসাহপূর্বক লাগবে ঠিক আছে, বলছেন যে ধৈর্য এই জন্য ধারণ করবে যে দুয়েক জন্মেতে এই যে কৃষ্ণ প্রেম উন্নত উজ্জ্বল রস এগুলি পাওয়া যায় না, যেরকম হয় উদাহরণস্বরূপ কৃষ্ণ একবার কোন উদ্দেশ্যে অন্তর উদ্দেশ্যে অর্জুনকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছে হাত এদিকে হ্যাঁ কৃষ্ণ অর্জুন কোথাও যাচ্ছে। এখন কৃষ্ণ বললেন হঠাৎ, ভাই কোথাও জল পাওয়া যাবে? পিপাসা লেগে চাতা পিপাসায় ফেলে দিচ্ছে, দেখো তাই তো কোথাও জল পাওয়া যায়। তখন অর্জুন ওই গভীর বনেতে উপরে আকাশের দিকে তাকাইলে, একটা পাখিরা কোন দিকে যাচ্ছে? পাখিরা কোন দিকে যাবে?
জল
যেখানে জল থাকে। তাহলে দেখলেন যে আন্দাজ করে যে এই দিকে কোথাও জল উৎসাহ হতে পারে। ওই দিকে আগে গেলেন, যেতে দেখে দেখে যে যমুনা তট খুব সুন্দর জল আনে আছে। তিনি যখন যমুনার নিকটে গেলেন দেখলেন যে সে একটি বৃদ্ধা অত্যন্ত তেজস্বী অত্যন্ত সুন্দরী একটা রমণী আছে বৃদ্ধা। দেখুন সে ধ্যানস্থ রয়েছে, তিনি যে প্রথমে তার পর পরিক্রমা করলেন, পরিক্রমা করে দণ্ড প্রণাম করে ওখানে বসে থাকলেন। হাত ধরে কিছু একটা পাতা খড়খড় করানো অথবা এইসব কিছু কত উদ্যোগ করতে লাগলেন যাতে এর ধরন ধরতে ভেঙে যায়। কিছুক্ষণের পরেই তার ধ্যান ভঙ্গ হল, একটা বাহ্য আবেশ আসে, তখন তিনি তাকে আবার দণ্ড প্রণাম করেন। বলি মা তুমি কে? সে বলল যে তুমি কে? আমি হচ্ছি অর্জুন। তো তুমি এখানে কি করতে এসেছ? তিনি বললেন যে আমি একটু জলের সন্ধানে জেনে এসেছি, সখা আমার কৃষ্ণ তার পিপাসা লেগেছে এই জন্য জন্য। কিন্তু আপনাকে দেখে আমার একটা বিস্ময় হল যে আপনি এই নির্জন বনেতে একলা আর এইখানে নির্ভীক হয়ে একবার ধ্যান মতন আছে, আপনি কে একটু আমি জানতে চাই, অনুগ্রহ করে একটু বল। তখন মেয়েটি দেখল যে সে যখন অর্জুন এসেছে তখন কৃষ্ণ নিশ্চিত আছে। তাহলে সেটি বলল যে দেখো আমি কোন শ্রুতি মন্ত্র আমি আরাধনা করছি গোপী ভাব পাওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমার হল না। কতদিন হল? তো 10-15 জন ব্রহ্মা চলে গিয়েছে। অন্য ব্রহ্মা মানে শুধু কল্পনা, কত কত
অনেক
ওইটা তো থাকে, যেরকম নবদ্বীপ থাকে, বৃন্দাবন মথুরা এইসব থাকে। ওটা কৃষ্ণে ওকে কৃপা করবার জন্যই এসেছে ওখানে, আর তাহাকে ওই রকম হতে একটা প্রেরণা দিয়ে ওখানে পাঠিয়েছে। এরকম হতে গুরু অথবা ভগবান ছলে বলে কৌশলী কর, যেরকম হয় গোপ কুমারকে জন্ম দিয়ে দিলেন গোবর্ধনে, আবার জয়ন্ত রূপেতে তাহার কাছে গিয়ে আবার যখন দরকার তার কাছে নিষ্কর্ষণ নিয়েছে। কিরকম হয় তাহাদের মঙ্গল হবে ওরা চিন্তা করছে। আমাদের এই ইচ্ছা শক্তি প্রভাব হওয়া চাই ঘটে, তাহলে ভগবানের কৃপা গুরু কৃপা বৈষ্ণবের কৃপা তো প্রবাহিতই আছে সর্বত্র। তখন আমি এতদিন ধরে তপস্যা করে, তপস্যা মানে এখানে এই জাতিক তপস্যা মানে করব না, ওই গোপাল মন্ত্র আর ওই রকম চিন্তন ধ্যান ওই সকল করে। তখন বলুন আমি কৃষ্ণকে পাই, শুনলাম যে সে কৃষ্ণ আবির্ভূত হয়েছে, আর এই ব্রজেতে আবির্ভূত হয়েছে, তুমি যদি আমার উপরে কিছু কৃপা করো তাহলে কৃষ্ণের কৃপা আমার উপরে। অর্জুন তৎক্ষণাৎ ফিরে গেলেন, আর কৃষ্ণকে কথা বলেছে কৃষ্ণ ওখানে আসে, তাহাকে দর্শন দিলেন এমন যে তোমার ভাব সুখী হোক। তখন ওই শ্রুতি মন্ত্র এত জন্মের পরে অত কল্পের পরে গোপী ভাবে থেকে অনুগ্রহণ কর। অতএব ধরিয়া আস, আমরা দুদিনের মধ্যে কৃষ্ণ প্রেম পেতে চাই। আর সাধন কিছু সেরকম হয়ে করি না, বিল্ল মঙ্গলকে সাধক বলা হয় তো বিল্ল মঙ্গল কিরকম হয়ে সাধন হয়ে প্রাচীন নাম ভজন অতুলম সিংহ তাং দুটি করণ নৈরাত্রি জলতি হৃদয় ভক্তি প্রাচীনগণ রূপ সনাতন ইত্যাদি কি অন্যান্য সব সাধকগণ কিরকম হতে গৌতুষ দাস অবাজ মহারাজ করিব ভক্তি গুণ ঠাকুর কিরকম হয় সাধনের আদর্শ দেখি তার কোটি কোটি ভাগের এক ভাগও আমরা করছি। বিশেষ দিকে চিত্তেই আমরা এদিকে ওদিকে দিতে পারছি আর এইসবগুলি হবে সহজে। এই জন্য উৎসাহ উৎসাহ সঙ্গে উৎসাহ নিত্যা ধরিয়া তত্ত্ব কর্ম প্রবর্তনা, ওই তত্ত্ব কর্ম মানে এখানেতে সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মসুরাবাসী নিত্যের সত্যায় এইসবগুলি পর্ব। এইরকম হতে অন্য আপনি ভাবে চেয়েনি উপদেশ সামরিক ইত্যাদিতে শিক্ষা দিয়েছেন, যাদের ভজন করবার সাহস থাকে তার মনঃশিক্ষা অবশ্য পাঠ করবে, পাঠ না অনুশীলন করবে। আর কিরকম হতে এইসবগুলি হতে আমরা নিয়ে আসতে পারব, এই জন্য বিশেষ চেষ্টা করবে। এই জন্য অনর্থাটা তাও পর্যন্ত এইসব কোথায় সম্ভব কৃষ্ণ প্রেম, এই রঘুনাথ দাস গোস্বামী বলছেন যখন পর্যন্ত মুক্তির ইচ্ছা ভোগ বিষয়ের ইচ্ছা
পিসাচি
হৃদি বর্ততি প্রথম সাধু কৃষ্ণ সাধু প্রেম অভ্যুদয় উদ্ভব। সাধু যে কোমল বৃত্তিযুক্ত যে ভক্তি কোথায় আসে। আরো বলছেন শ্রীমদ ভাগবত ইত্যাদিতে সন্ত এব ছিন্দন্তি মনোব্যাসঙ্গ উক্তিভি, উক্তি দ্বারা উক্তিরূপী তরবার দ্বারা এই বিষয় আসক্তিগুলিকে ছেদন করছে। আরো বলছেন যে যখন পিসের প্রতি লালসা দূর হয়ে যাবে তখন ভক্তি হবে, অপরাধ ইত্যাদি থাকলে সেগুলি হবে না। আবার অন্যদিকে ঠিক অপোজিট বলছিল, আর উপমা কিরকম ঘোড়াতে যদি কাদা ভর্তি থাকে তাহলে ওর মধ্যে জলের মধ্যে ডুবাইলে জল আসবে কি, তো কাদা ভর্তি, এই জন্য ঘোড়াটাকে খালি করতে হবে, আর খালি করে দিয়ে তারপর জল ভরতে হবে ধুইয়ে মেয়ে, নাকি জলই আসবে না একবার ভর্তি কাদা। এই জন্য অনর্থ দূর করে দিয়ে আর এইসব থেকে অনর্থ মানে এইগুলি তো অনর্থ আছেই, ভক্তি উত্থ অনর্থ, দুষ্কৃতি উত্থ অনর্থ, সুকৃতি উত্থ অনর্থ,
অপরাধ
অপরাধ, এইসবগুলিকে ভালো করে বুঝাই এই অনর্থ দূর হয়ে যাবে। হ্যাঁ, এমন সুপারে গেলে তারপরে ও ভক্তি হবে। আবার অন্যদিকে একটা কথা বলছেন, এইগুলি করলে তো ভাই আমাদের ভক্তি হবে না, যখন অনর্থ দুই একটি মনের বাপ দেরি মন দেব ক্রোধ দেব বিভাবে এইগুলি সম্ভাইতে পারছি না আমরা, তাহলে আর ভক্তির তো কোন সম্ভাবনা নেই। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন একটি টিকাতে, বিকৃতি তম ব্রজবধূ দন্ত বিষ্ণু, শ্লোকটা এই না, বিকৃতিতম টিকাতে বলছেন দেখো খবরদার মনে করবো না যে অনর্থ দূর করে দিয়ে তারপরে ভক্তি করবো, যে যে অবস্থাতে আছে সেইখান থেকে ভক্তির অনুশীলন কর। ভক্তি হচ্ছেন স্বপ্রকাশ পরম দয়াল ভগবানের নতুন দয়াল, অজানি অনর্থ দূর করে দিয়ে বিষয় বাসনা দূর করে দিয়ে ভজন আরম্ভ করে নাই, ওই অবস্থাতে ছিল, ওই অবস্থাতে বাল্মীকি অনর্থগ্রস্ত অবস্থাতেই ওই রাম 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 মরা 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 থেকে আরম্ভ করে। কেউ সে চায় যে অনর্থ সমস্ত রূপে সে দূর করে দিয়ে আর তারপর এই অনর্থ কোনদিন দূর হবে না। আর শুধু যদি বলে ভোগবাদ ভোগবাদ প্রভৃতি, ভোগবাদ থেকে দূর থাকো, স্ত্রীর দিকে তাকাবে না, স্ত্রীর সঙ্গে কথা বলবে না, যদি সারাদিন এইটা বলতে থাকে তাহলে কি হবে, ওই বিষয়টাই ঘাড়ি চেপে যাবে। এগুলি বিষয়গুলিকে এগুলিকে দূর করবার, অনর্থ দূর করবার উপায় না, বিশেষ তিনি বলছেন, আরো অনেক জায়গাতে তিনি বলছেন, বলছেন বিক্রীতম বদুভি ইদম চ বিষ্ণু, ইদম এই যে কৃষ্ণ, কোথায় এটা কোথাকার শ্লোক রাজপঞ্চাধ্যায়, এই যে কৃষ্ণ রাসবিলাস এখানে যে বিক্রীতম বিশেষ রূপে বিক্রীতম বিলাস যুক্ত যে কৃষ্ণ বিক্রীতম বদুভি, বদুভি মানে
ব্রজাবধূলি
গোপীজি, ক্রীড়িতম তার সঙ্গে যে বিলাস প্রধাস লীলা ইত্যাদি যে করেন এবং সর্বোত্তম যে রাসলীলা করেন, রাসের যে সমস্ত যত উপকর্তা আছে প্রেমের সমস্ত গুলি এসে গেছে, বিপ্রলম্ভ আর যা কিছু আছে সব ওর মধ্যে এসে গেছে। এই জন্য রাসলীলাতে আমাদের গুরু মহারাজ বলছেন যে সর্বোত্তম যে রাসলীলা, লীলা মানে ওখানে তিনি ব্যাখ্যা দামোদরাস্তকে তিনি বর্ণনা করেছেন, লীল মানে আলিঙ্গন, গোপীগণকে আলিঙ্গন দিচ্ছেন অথবা তাহা তাকে আলিঙ্গন করছেন, এই সমস্ত লীলা যাহারা শ্রদ্ধান্বিত অনুসৃত শ্রদ্ধাপূর্বক আমি এই কথাগুলিকে শুনব, এই শ্রদ্ধাটা এতেই আমার কর্মমঙ্গল হবে সাধন ক্ষেত্রে, তসমিন মহান মুখরিত মধুপিস্করি